There's probably over 100 people that listened during the day today.
No.
Yeah, sometimes the phone card breaks the call.
Oh, okay. There you go.
Okay.
Thank you. Today it should start 6 o'clock your time. 4:30 here. 6 in the morning for you.
Whether you will want or not want.
Manmaharaj is speaking. Glorifying the Rudra Devi.
Thank you. এই সমস্ত তীব্রতার সমস্ত সঙ্গে আর ভক্তের সঙ্গে তিনি এক এক করে মিশছেন এবং কৃষ্ণপ্রিয়া দেবীর সঙ্গে তিনি এতদিন এত হাসি ঠাট্টা কখনো কখনো তিনি করেন নাই, প্রহত করেছেন, কিন্তু তিনি হাসি ঠাট্টা এরূপ তিনি কখনো করেন না। কিন্তু আজ তিনি কি করছেন, তার সঙ্গে হাসি মজা দাবি করছেন, কৃষ্ণপ্রিয়া কিছু ক্রান্তি ঘোরেন পিছনে খোলেন, তিনি আমার সঙ্গে বিবাহ এতদিন করেও হাসি ঠাট্টা কখনো করেনি, আজ কেন করছেন? গঙ্গার জল গঙ্গায় স্নান করতে যাচ্ছেন কৃষ্ণপ্রিয়া, আর পায়ের আঙুলের মধ্যে খোঁচট লেগে রক্ত পড়লো, অপশকুন দেখা দিল। আবার গঙ্গা স্নান করে যখন গঙ্গা স্নান করতে গিয়ে তার নাকের নথিটা বিবাহের সময় যে নাকের নথিটা তাও পড়ে গেল, নাকের যে ব্যাপার এইসব দেখে কৃষ্ণপ্রিয়া দেবী বিচলিত করেন। আজ এ সকল যে সমস্ত অপশকুন কেন দেখেই পড়ছিল, কিছু কিছু মনে মনে ভাবলেন যে কিছু না কিছু ঘটবে, আপনার জীবনের মধ্যে দেখলেন যখন কিছু ঘটে না ও তার আগে থেকে প্রাগ মুহূর্তের মধ্যে কিছু না কিছু একটা আভাস আসে, ঠিক তদ্রু ভাবে কৃষ্ণপ্রিয়া দেবী চিন্তা করতে লাগলেন। আর রাত্রের মধ্যে কৃষ্ণ প্রসাদ ধীমাই বলছেন, কৃষ্ণপ্রিয়া তুমি আমার বাধা যাবে, সেই দিনে চিন্তা সবকিছু করছেন। আজ বিচার করলেন কৃষ্ণপ্রিয়া দেবী বিচার করলেন যে আজ কিছু না কিছু একটা অবদান ঘটবে, তাই যখন সচিনন্দন ধীমানি যখন অবসরণ করছেন তখন কৃষ্ণপ্রিয়া দেবী তার বললেন, আজ তোমার আমি আজ আপনার ঘরে ভাত দাঁড়িয়ে দিই। ভাত আমাকে বসলেন, ভাবলেন যদি না জানি কোথায় চলে যায়, তাই তিনি কি করলেন, ধীমানি ঘুমিয়ে পড়লেন, একচুয়ালি ঘুমিয়ে পড়েছে, তখন তিনি করলেন পা দেবী পাটা ঘুরিয়ে রাখলেন, না জানি কোথায় চলে যায়। সচিনন্দন গৌর হরি মধ্যরাত্রির মধ্যে যখন ঘুম ভাঙল চিন্তা করলেন যে তো পা দিয়ে রেখেছে এখনো ঘুমায়, তখন সচিন ভগবান তিনি চোখ মায়াকে আদেশ দিলেন যে কিছু কথা নেই ঘুম পাড়িয়ে দাও, চোখ মায়ার ইচ্ছা চোখ মায়া কৃষ্ণের ইচ্ছাকে ইচ্ছার অনুসারে কৃষ্ণপ্রিয়া কি করলেন, পাটা ঝরিয়ে ধরে হাত থাকতে পারলেন না, এইখানে পড়লেন। আর সচিনন্দন গৌর হরি কি করলেন, ধীরে ধীরে উঠে পাটা সরিয়ে নিয়ে তিনি সমস্ত পরিত্যাগ করে আজ কি করলেন, এই গঙ্গার ঘাটে তিনি মাস ঠান্ডি পড়ে রয়ে উস সময় এত পালা বিপদ, এত ঠান্ডি আর উস সময় ঠান্ডের সময় ঠান্ডা মাসদিনন্দন গৌরহরি কি করলেন, ওই ঘাটের মধ্যে এসে তিনি স্নান করে এবং নদী পার করে তিনি চলে গেলেন। কোথায় গেলেন, কাটুয়া কঙ্কট নগরী, যেখানে কেশব ভারতী বিরাজমান ছিলেন তিনি সেখানে গেলেন কঙ্কট নগরী। আর এই দিনে রাজকুমার হওয়ার পূর্বে বিষ্ণুপ্রিয়া দেবী যখন শুনলেন বিস্তার মধ্যে কেউ নাই শান্তি লাগলেন, মা মা সতী মাতাকে জানাতে সতী মাতা রক্তের মতো নিমাই 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 মূর্ছিত হয়ে গেলেন। আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী সমস্যা নবদ্বীপবাসী সব একত্রিত হয়েছেন, সেই তো নিত্যানন্দ প্রভু এসে সকলকে কোন কথা খবর দিতে লাগলেন, নিত্যানন্দ প্রভু সচি মাতাকে প্রথম দিলেন, মা তোমার সঙ্গে অতি অবশ্যই দেখা করাবো। তারপরে নিত্যানন্দ প্রভু এইদিকে শ্রীমানের সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করলেন, আর নাম করে তিনি বৃন্দাবনের দিকে যাচ্ছেন। সন্ন্যাসের তাৎপর্য হচ্ছে নিবিতে করিব সেবন, মুকুন্দ সেবন, মুকুন্দ সেবন করতেই হচ্ছে সন্ন্যাসীর পরম ধর্ম। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে ভজনের জন্য উন্মুক্ত হয়ে চলছে, আর নিত্যানন্দ প্রভু সরে বলে ঘুরিয়ে নিয়ে গেলেন কোথায় অদ্বৈত আচার্য দিয়ে শান্তি করি, ঘটনা রয়েছে। তাই এই স্থানের মধ্যে সমস্ত বাসীকে তিনি দিয়েছিলেন এবং সমস্ত প্রকার মায়া মোহ ত্যাগ আদি করে তিনি দিয়েছিলেন, হৃদয়টা কিন্তু প্রসন্ন করছে। সন্ন্যাসীর ধর্ম হচ্ছে সর্বদা নিরপেক্ষ না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায় না। শঙ্করাচার্য তাই বলছেন, সেই সম্প্রবাদ আমি ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে সর্বত্র আমি প্রচার করব। তাহলে কেন প্রচার করবেন? পার্বতী জিজ্ঞাসা করলেন, হে নাথ, তুমি কেন জীব সমস্ত জীব ভগবানের সেবক, জীবের স্বরূপ হয় কৃষ্ণনিত্য দাস, এই তো জীবকে তুমি কেন মোহিত করবেন? বলেন যে এই জগতের মধ্যে দু প্রকারকে লোক রয়েছে, এক অসুর স্বভাবের লোক আর এক শৈব স্বভাবের লোক। অসুর স্বভাবের যারা লোক রয়েছে তারা ভগবান বিরোধী, ভগবানের তারা মানেন না, সেই সকল লোকগুলোকে মোহিত করবার জন্য ভগবান আমায় আদেশ দিয়েছেন। হে শঙ্কর, তুমি যাও তোমার প্রধানে গিয়ে এই সমস্ত অসুর লোকগুলোকে তুমি গিয়ে প্রচার করো কি অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, সর্বং খলিদং সর্বং খলিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম, তত্ত্বমসি, তুমি ওই অর্থাৎ তুমি ব্রহ্ম, সজ্ঞান ব্রহ্ম, জ্ঞানী ব্রহ্ম, এই চার বাক্য বেদের শাস্ত্রের মধ্যে যে চার বাক্য রয়েছে খণ্ডিত বাক্য, এই যে এই চার বাক্যকে তুমি সর্বত্র প্রচার করো। এই জন্য এই সমস্ত অসুর স্বভাব যুবকের লোকগুলিকে বঞ্চিত করবার জন্য আমাকে প্রচার করতে হবে। তাতে কি হবে? সৃষ্টি করো লোক, এই জগতের মধ্যে সৃষ্টি আরো বাড়তে থাকবে, যারা ভগবত বিরোধী এই সমস্ত লোক এই কথা তারা বিচার করবে যে সবকিছু ব্রহ্ম, তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, তাদের কখনো মুক্তি হবে না। সেই সকল লোকগুলোকে মোহিত করবার জন্য ভগবান আমায় আদেশ দিয়েছেন। শিবজি সত্যকারী সেবা করেছেন, শিবজি বিষ পান করেছেন, কিন্তু বিষকে তিনি কোথায় কণ্ঠের মধ্যে রেখেছেন, হৃদয়ের মধ্যে রাখেন নাই, তিনি জানেন গোবিন্দ আমার হৃদয়ের মধ্যে বিরাজমান রয়েছেন, গোবিন্দের না যেন কষ্ট হয়ে যায়, বিশেষ জ্বালায় গোবিন্দের না কষ্ট, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাস, গোবিন্দ কহেন আমার বিষ্ণু বসরা, দেখুন শিবজি কত ভগবানের প্রতি কত স্নেহ মমতা প্রীতি রাখে। এই জন্য কি বলেন শিবজি, এইভাবে তিনি সর্বত্র শঙ্কর অবতার নিয়ে তিনি সমগ্র মহাভারত প্রচার করতে পারলেন, আর শঙ্কর শঙ্করাচার্য মহাভারত সর্বত্র মহাভারত প্রচার করলেন, সমস্ত বড় বড় পন্ডিত গণের তিনি আগিয়ে দিলেন, কুমারের ভক্ত আদি আজ এমন বড় বড় সুন্দর পন্ডিত কে তিনি পরাজিত করেছিলেন। আর এই নবদ্বীপের ভূমি এসে যখন তিনি মহাভারত প্রচার করতে এলেন তখন সাক্ষাৎ শিবজি শিবজি তাকে বললেন, দেখো হে মহাপ্রভুর ধাম, মহাবদন্নাথ সেই চৈত্র মহাপ্রভুর ধাম, হে শঙ্কর শঙ্করাচার্য, তুমি এখানে মহাভারত প্রচার করো না, এখান থেকে ফিরে যাও। তাই এখানে শঙ্করাচার্য মহাভারত কোন প্রচার করেন না, এইখান থেকে তিনি ফিরে চলে গেলেন। আর এইখানে এর মধ্যে শুদ্ধ ভক্তির ধারা, বিশেষ করে রাম সংকীর্তনের যে ধারা তাহাই কথা, এই জন্য শঙ্করাচার্য আর এখানে মায়াবাদ প্রচার করেন। বিশেষ করে রুদ্রদেবের মহিমা বর্ণন করে বর্ণন করে শৈশব মহারাজ তার সম্প্রদায়ের যে বিচার বৈশিষ্ট্য এ সমস্তগুলি তিনি আমাদের কাছে কীর্তন করছেন। কেন বলা হয়েছে, যদি আমরা সম্প্রদায়ের বিচার না জানি তাহলে যথার্থ বৈষ্ণব পাওয়া যায় না। বৈষ্ণব হতে হলে সাম্প্রদায়িক বিচার গুলো জানতে হবে, যদি সাম্প্রদায়িক বিচার না জানেন তাহলে তত্ত্ব দর্শনের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আর অন্য সম্প্রদায় এসে আমাদের আপনাদের চিত্ত বুদ্ধিকে তারা প্রলোষিত করে দেবে। তাই শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে সাম্প্রদায়িক বিচার গুলো আমাদের জানতে হবে। বিশেষ করে চৈতন্য মহাপ্রভু কোন নূতন সম্প্রদায় সৃষ্টি করেন নাই, চার সম্প্রদায়ের কথাই শাস্ত্রের মধ্যে রয়েছে, স্ত্রী ব্রহ্ম রুদ্র পাবো না, সম্প্রদায় বিনা মন্ত্রী স্ত্রী ব্রহ্ম রুদ্র সনতা ইতি পাবো না। এই কলিযুগের মধ্যে চার সম্প্রদায়ের কথা বলা হয়েছে, এই চার সম্প্রদায় চার বৈষ্ণব সম্প্রদায়, এই সত্য চার বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যের কাছ থেকে যদি আপনি মন্ত্র ইত্যাদি গ্রহণ করে ভগবত ভজন করেন, কৃষ্ণ ভজন করেন, তাহলে আপনার ভবিষ্যৎ ফল প্রধান নির্দিষ্ট ফল প্রাপ্ত করবেন। যদি এই চার সম্প্রদায়ের মধ্যে যদি মন্ত্র আদি গ্রহণ না করেন তাহলে আপনি ভবিষ্যৎ ফল প্রাপ্ত করবেন। তাই সেটা স্পষ্ট উল্লেখ আছে যে সম্প্রদায়ের সর্বদা বিনা মন্ত্রে তাদের বিচার বৈশিষ্ট্য গুলি আমাদের জানতে হবে। এই স্থানের মধ্যে বিশেষ করে যে অদ্বৈতবাদী বড় বড় অদ্বৈতবাদী শঙ্করাচার্যের পূর্বেও অনেক অদ্বৈতবাদী আদি ছিলেন, সে সমস্ত অদ্বৈতবাদী তারাও পর্যন্ত গৌর সুন্দরের প্রেম মাধুরের কথা শুনে তারাও ত্যাগ করে নাম সঙ্গীত সন্ন্যাসে তারও নিবন্ধিত হয়েছিলেন। এই জন্য বলা হয় যে তার সম্প্রদায় শ্রী সম্প্রদায় শ্রী সম্প্রদায়ের মূল আচার্য হলেন লক্ষ্মী দেবী, বিষ্ণুর অঙ্গ সাইনি লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী দেবী হলেন মূল আচার্য শ্রী সম্প্রদায়। আর পরবর্তীকালে অর্থাৎ এই কলি যুগে শ্রী সম্প্রদায়ের আচার্য হলেন শ্রী রামানুজাচার্য, সাক্ষাৎ লক্ষণ লক্ষণ রূপে তিনি প্রকাশিত হয়েছিলেন, লক্ষণ জাতিক রূপ তিনি প্রকাশিত হয়েছিলেন এবং তিনি সাক্ষাৎ বিষ্ণুর লক্ষণের অবতার তাকে বলা হয়। তিনি প্রচার করেছিলেন শঙ্করবাদ, তিনি খণ্ডন করেছিলেন শঙ্করবাদ লক্ষ্মী মায়াবাদকে তো আমাদের পুজোতে নিতে হবে, শঙ্করাচার্য বলছেন সবকিছু ব্রহ্ম সবকিছু ব্রহ্মাণ্ড, শঙ্করবাদের মধ্যে জীব ব্রহ্ম না পর।
রামানুজাচার্য তিনি কি বললেন, না ব্রহ্মের
বস্তু থাকলে বস্তুর অবশ্যই তার শক্তি থাকবে, বস্তু আছে বস্তুর শক্তি নাই তা হয়, কখনো শক্তিটা প্রকাশ কখনো অপ্রকাশ, মুক্ত অমুক্ত তা বলে, কিন্তু শক্তি রয়েছে যে বস্তু রয়েছে বস্তুর শক্তি নাই তা বলতে পারে। সেই শঙ্করাচার্য কি বললেন, একই ব্রহ্ম, সেই বললেন বিশিষ্ট দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ জানি বিশেষ বিশেষণ যে বস্তু তাই বললেন ব্রহ্ম, তিনি ব্রহ্ম হলেন কি বৃহৎ, তার বিশেষণ হলেন কি জগৎ, তা হলেন লিপ্ত। যেমন আপনি বললেন কালো কালো ঘোড়া, ঘোড়া যা রয়েছে ঘোড়া তার বিশেষণ কি, অ্যাডজেক্টিভ হলেন কালো বা লাল, লাল ঘোড়া, এটা হচ্ছে আপনার যা সাধারণ ভাবে গ্রামের গ্রামের আলোচনা করেন দেখতে পাচ্ছি, তো এগুলো বিশেষ বিশেষ বিশেষ, তিনি বলেন বিশিষ্ট যুক্ত যে বিশেষণ সেই হলেন জম্মু। এই সমস্ত বিচার করে তিনি দেখেন রামানুচার্য, এই সমস্ত বিচার গুলো তিনি দেখিয়েছেন তার বিশিষ্ট দ্বৈতবাদের মধ্যে। আর তারপরে এটা হলেন কি, তারপরে আলাদা হলেন বিচার করলেন কি মধ্যাচার্য, মধ্যাচার্য ডাইরেক্ট মঙ্গলবাদকে খণ্ডন করতে লাগলেন, তিনি দাঁড়িয়ে কি হলেন দ্বৈতবাদ তিনি বিচার করলেন বা ভেদবাদ। তিনি দুইটা আঙুল উপরে উঠে রেখেছেন, ভগবান ভগবানের শক্তি, যেখানে ভগবান ভগবানের শক্তি রয়েছে তিনি দ্বৈতবাদ বিচার করলেন, পঞ্চভেদ তিনি স্বীকার দেখিয়ে দিলেন, জীবে জীবে ঈশ্বরের জীবে জীবে ভেদ, জীবে জড়ে ভেদ, জড়ে জীবে ভেদ, ঈশ্বরের জীবে ভেদ, জীবে ঈশ্বরের ভেদ, এই সমস্ত ভাব এই সমস্ত ব্যাখ্যা গুলো তিনি দেখিয়ে দিলেন। এবং বিশুদ্ধ চৈতন্য মহাপুর সর্বভত্তাচার্য সরস্বতীর সঙ্গে তিনি যখন এই সমস্ত গুলো আলোচনা করেছিলেন, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রূপে বলেন মায়াধীশ মায়া ভাব ঈশ্বরে জীবে ভেদ, ভগবান হলেন মায়াধীশ্বর সর্বকন্ট্রোলার, তিনি হলেন মায়া তিনি অধীশ্বর ভগবান, আর জীব রয়েছি মায়ার দ্বারা বসু, আমাদের মনে জীব রয়েছি সব মায়ার দ্বারা মোহিত, এই জন্য ঈশ্বরী জীবের ভেদ, জীবের জীবের ভেদ, জীবের সঙ্গে জীবের ভেদ রয়েছে, শরীরগত ভেদ, ভাবগত ভেদ, রক্তগত ভেদ, এই সমস্ত রয়েছে জীবের জীবের ভেদ, জলের জীবের ভেদ, জলের মধ্যে জীবের মধ্যেও ভেদ রয়েছে, জ্বর হলো অচেতন, জীব হলো চেতন, এই সমস্ত ভাব গুলো দিকেছে, জলে জড়ে ভেদ, এই জলের মধ্যে এই লাকড়ি কাঁচও জ্বর, আর একটা কাঁচ কাঁচটাও জ্বর, কিন্তু এই লাকড়ির ওই তারিখ কি আছে দেখা যায় না, কিন্তু কাঁচের একটা কাঁচ এবং এই গ্লাসটা এই গ্লাসের ওই দিকে কি আছে তা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য জড়ে জড়ে ভেদ, ঈশ্বরের জড়ে ভেদ, ঈশ্বর এবং জড়ের মধ্যে ভেদ ভেদ রয়েছে, এই সঙ্গে পঞ্চভেদ মধ্যাচার্য তিনি দেখে তিনি বিচার করে তিনি দেখালেন কখনো জীব আর ব্রহ্ম এক হতে পারে না। এই সমস্ত যদি দ্বৈতবাদ বা ভেদবাদ তিনি প্রচার করলেন, তিনি বেদান্তের সূত্রের দ্বারা বেদের দ্বারা তিনি শঙ্কর মহাপাদকে তিনি খণ্ডিত বিখণ্ডিত করেছেন, তারপরে এলেন তারপরে বিচার করেছেন বিষ্ণু স্বামী, শুদ্ধ দ্বৈতবাদ তিনি স্থাপন করলেন বিষ্ণু স্বামী, বিষ্ণু স্বামী বিচার করে দেখলেন যে ভগবানের তিন শক্তি, শিব শক্তি মায়া শক্তি 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 দ্বারা তিনি চিত্তকে সৃষ্টি করেন, আর জীবশক্তি দ্বারা তিনি জীব জগৎ সৃষ্টি করছেন, মায়া শক্তির দ্বারা তিনি এই মায়িক জগৎ সৃষ্টি করছেন, দ্বৈতবাদ তিনি বিচার করিয়ে বিচার করলেন এবং তার বেদান্ত দর্শনের এবং সূত্রের মধ্যে এক একটা সূত্র দিয়ে তিনি প্রমাণ করিয়ে দিলেন যে সর্বত্রই রয়েছে ঈশ্বর আর জীবের মধ্যে ভেদ রয়েছে। তারপরে ছিলেন নিম্বাদিত্য, নিম্বাদিত্য বিচার করলেন শুদ্ধ দ্বৈতবাদ, দ্বৈত সুস্থ দ্বৈত অদ্বৈতবাদ তিনি স্থাপন করলেন, স্বাভাবিক ভেদবাদ তিনি স্বীকার করলেন, স্বীকার করে স্বীকার তিনি প্রমাণ করে দেখলেন বেদান্ত সূত্রের মধ্যে একত্র শ্লোকের মধ্যে তিনি দেখিয়ে দিলেন। এইভাবে আমাদের আধ্যাত্মিক শুদ্ধ বৈষ্ণব ধর্ম বস্তু পরিণামবাদ আদি তারা দেখিয়ে দিলেন, তারপর শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর সে বিচার গুলো দেখিয়েছেন, পরবর্তীকালে জীবগোস্বামী পাল তার সুন্দর সন্দর্ভ আদির মধ্যে আমাদের পূর্বাধর আকাশের বিচার গুলি নিয়ে তিনি সন্দর্ভের মধ্যে সুন্দর সারু রূপে প্রকাশিত করলেন। এই প্রসিদ্ধ দেখলেন আর অজিন্দ্র ভেদামের সত্য সিদ্ধান্ত খুব আচার্য আচার্য এমন আচার্য মঠাচার্য আর কৃষ্ণস্থানে নির্মাদিত আচার্য সূর্য সূর্য মন্ডল এইভাবে একমেব পরব্রহ্ম একই পরব্রহ্ম ভগবানের মধ্যে যে কথাগুলো বর্ণন করা হয়েছে কৃষ্ণ ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ একই ভগবান কৃষ্ণ তার বৈভ অনন্ত তার বৈভ চিত বৈভ সাইক বৈভ এবং জীব বৈভ সেই চিত জগতের মধ্যে তিনি তার বিশাল বৈভব আদি প্রকাশ করেছেন অনন্ত স্বরূপ অনন্ত রূপে তিনি প্রকাশিত হয়েছেন সবজি যেমন সূর্য আর সূর্য মন্ডল আর সূর্যের রশ্মি এবং তারও তো কিছু বিষয় উদাহরণের মতো সিদ্ধান্ত এবং শ্রীমান মহাপ্রভু যে বিচার বিশেষ করে শ্রীমান মহাপ্রভু সর্বভূতাচার্য এবং প্রধানন্দ সরস্বতীর সঙ্গে বিচার আদি করতে পেরেছিলেন সেই সূত্র বিচারকে সুন্দর ভাবে মধ্যে বিচার করিয়ে দেখেছে এই জন্য আমরা এখানে স্থানে এসেছি রুদ্রদেবের কাছে তিনি আমাদের কৃপা করুন যেন আমরা বৈষ্ণব ধর্মের সূত্র বিচার গুলোকে যেন আমরা গ্রহণ করতে পারি তখন পর্যন্ত বৈষ্ণব করে বিচার গুলোকে আমরা হৃদয় না করতে পারি তখন পর্যন্ত যথার্থ বৈষ্ণব পাওয়া যায় না বৈষ্ণব হতে হলে শুদ্ধ বিচার গুলোকে জানতে হবে অমল করতে হবে তবে আমরা যথার্থ শুদ্ধ বিচার দ্বারা প্রতিষ্ঠিত হতে পারবো আজ ছিল রুদ্রদেবের স্মরণে আমরা প্রার্থনা করি তিনি আমাদের আইনকে অবসর করুন যেন এই শুদ্ধ পূর্বপূর্ব আচার্য করে
Possibly in English long, yeah. I'm gonna speak in English. Yeah. English lecture, na?
আপনারা বড় বড়
আপনি যাবো
হ্যাঁ So now we come to Rudra Dream by Father President Guru Nguranga. And Rudra Path, Bhagavan Sukhan Maharaj has spoken very extensively and thoughtfully and very wonderfully. So I'll just speak just a little bit because there's no way that I can actually
speak
of that. So
Prachanna Prabhu, please bring your address. Prachanna Prabhu, please bring your address. Then we will go and
so, I'll read from Sri Navikam Mahaprabhu and then I'll explain a little bit what one Maharaj
is addressing the mic, just bear with us.
All glory to Gauranga and Panchatattva. All glory to Navadvipa. Coming to my Kuntapur, Nityananda Prabhu, he spoke to Sri Ji while mildly smiling on one side of the gate of Navadvipa in the right Kuntapur. This is without doubt. This is Vaikuntha, the Lord of Narayan, situated on the spiritual sky beyond the Niraj River. Maya can never enter this place, for in Lord Narayan is served by his enemies, Sri Ji and Nila. The bulk is radiant from the spiritual abode is the Brahman. With material vision, people see only the material world. But with his transcendental vision, Narada also in their eyes manifests the force of them in the spiritual abode. After seeing this, the best of the moon came in. There's one more composition first. Sri Ramana Acharya, he once came to Puri and pleased the Lord with many prayers. Lord Jagannath appeared before him and said, "Oh, you go and see Navadvipa Dham. I will soon appear near the house of Jagannath Isha. The entire spiritual sky is situated in one corner of Navadvipa. This is my very home. As my eternal servant and leading devotee, you should see Navadvipa. Let your students who absorb the Jagannath Isha, let them stay here while you go. Any living being who does not see Navadvipa has been born beautifully. Just one portion of Navadvipa contains Ranga Tetra, Tirupati, and Yada Patral. Both son of patience, go to Navadvipa and see the form of Ranga. You have come to the earth to teach Bhakti, so let your birth be successful with the birth before. From Navadvipa, then you go to Kurmistan and join again with the disciples." So with all the time, Sri Ramanu Acharya, he left Jagannath Puri and then he came to this place. That Krishna is fully manifest. Know that Krishna is fully manifest in the form of Gaura Hari. And that Vrindavan is fully manifest in the form of Navadvipa Dham. I eternally reside as Lord Gauranga in Navadvipa, the topmost abode in the universe. By my mercy, that Dham covers the full mantle. Yet it remains without any single sense of Maya. This is the verdict of Scripture. If anyone says that Navadvipa is part of the material world, then that person's devotion will dwindle day by day. I have placed the spiritual abode within the material world by my desire and inconceivable energy. Simply by reading scriptures, one will not get the highest truth, for the highest truth passes all reasoning power. Only the devotees can understand my mercy. Hearing this, Sri Ramanu Acharya, tears flowing from his eyes, he called out, "O Lord, your past plans are truly astounding. The scriptures cannot know your utterances. Why isn't Gauranga Leela clearly described in the scriptures? When I closely examined the Shruti and Puranas, I familiarly some hints of four tattvas hear your instructions, my doubts are gone, and the sweet mellows of Aranda pastimes have entered my heart. If you order me, after going to Navadvip, I will preach worldly throughout the three worlds. I'll give people evidence of the instructions and establish devotional service for Aranda throughout the universe. Please instruct me. See Ramanuja Deegana. Lord Jagannath says, Ramanuja, do not broadcast like this. Keep the confidential pastimes of Aranda secret. Only after Gauranga has finished his pastimes will the general public receive them. For now, teach Dasgara, while in your heart, worship Gauranga constantly. Taking the north of Hyde, Ramanuja preached secretly. He conquered his distraction from Navadvip. So that Gauranga's pastimes will not reveal prematurely, Lord Narayan then left Ramanuja's chair to Vaikunthapur and mercifully showed Ramanuja his transcendental form served by Sri and Ilo. Ramanuja considered himself fortunate to obtain national worship from the Lord. When suddenly he saw the Lord assume his chanting form of Satyananda Gaura Hari, Satyananda Gaura Hari Ki, the son of Jagannath Mishra, Ramanuja, he swooned at the brilliant form. And now he saw his Lord by his very beautiful golden form, very beautiful black curly hair. Then Gauranga, he put his lotus feet on the head of Ramanuja, who was thus divinely inspired, and recited praises. I must see Gaura's actually as me on earth. I can never leave Navadvip. There he dedicated that I will never leave this holy place. Gauranga said, O son of Kesha, your desire will be fulfilled. When the Nadia Pakistan group is revealed in the future, you will take birth here again. Then Gauranga disappeared. And Ramanuja consented to resume his journey. So, Pujapad Vanmaraj explains that Ramanuja, that he is none different from Lakshman, Ramanuja, the younger brother of Lord Ram. And he is the Acharya of Sri Sampradaya. And everything Vishishta Advaitvad. That this Vishishta Advaitvad, understanding that Brahman is one, there's Vishesha and Vishesha. There's noun and adjective in the sentence. For instance, this tree. This tree is the noun. And then the long, what color? Green tree. Long and green are the adjectives which are defining the noun, the tree. So Vishesha Advaitvad means that that one Brahman, that one Supreme Lord, that one Absolute Truth, he has this energy like Maya Shakti, Ji Shakti, and Chit Shakti. And they're the adjectives which compose the complete whole. So this is Vishishta Advaitvad. Madhvacharya and his disciples, they also came here for some time. Gaurasundara personally appeared to him in a dream, and while smiling, he said, everyone knows that you are my eternal servant. While I fear Navadvip, I will accept your sampradaya. Now go everywhere and carefully uproot all the false scriptures of the Mayavadis. Reveal the glories of the worship. Worship in the days of the Lord. Later, I will broadcast your pure teaching. Saying this, Gaurachandra disappeared, and Madhva awakened dumbfounded. Will I ever see that beautiful golden form again? He cried. In a reply, a voice from the sky said, worship me secretly, and you will come to me. With this instruction, Madhva went on with great resolution and defeated the Mayavadi Sampradaya. So, Sri Madhvacharya, then, he is the entire Brahma Sampradaya. So here, Sri Chaitanya Mahaprabhu, Gaura Chandra, he said that I will accept your sampradaya. Because Madhvacharya, he is incarnation of Veed and Vayudev. So, from his very youth, he appears in a most miraculous way. And from his very youth, Madhvacharya, this boy, he manifested very, very great bodily power and extraordinary intelligence. So, death when he was how old? Something, either 7 or 12 years old. And his father, he was begging him. He said, please, don't take sannyas. And the son was completely detached. He said that what is the will of the Lord, that will happen. His father threw himself at the lotus feet of his son and begged him, I'm begging you, touch your feet, don't take sannyas. His son said, this is the proof that I will take sannyas. Because the father never offers obeisances to the son, only if the son is sannyas. So now you have shown that I must take sannyas. And sure enough, young boy, I can't remember, a couple years old, very young, then he took sannyas. And he went, he was preaching very, very closely. So when we see pictures of Mahacharya, he has his two fingers like this, because he's preaching great fun. That the other Acharyas, they're preaching Vishishta Advait, Shuddha Advait, Vrita Advait. But Mahacharya is preaching great. There's no type of Advait in his philosophy. He's saying that eternally, that there are always five differences. The difference between one jiva and another jiva. The difference between the jiva and Maya. The difference between the jiva and the Lord, Brahman. The difference between Maya and Maya, and the difference between Maya and Ishvara. So he's saying that these differences, they always exist, and there's no question of a dream. And this way he traveled throughout India, and very, very forcefully, and in such an uncompromising way, he defeated the different forms of Shankaracharya. One time, in this Rudra-dweep, the 11 Rudras reside, headed by Neil Lohit's chief. The Rudras chant Varanda's glory and constantly dance and bliss. As the demigods watch their dancing, they become happy and show off flowers to the sky. One time Vishnu Swami came here, during the course of his tour to defeat opposing philosophies. He stayed the night with his followers here in Rudra-dweep. The disciples began dancing and singing, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. While Vishnu Swami recited prayers from the Shruti, pleased by the discussion of bhakti, Neil Lohit mercifully appeared there. Upon Lord Shiva's arrival in the assembly, Vishnu Swami became startled. He folded his hands in prayer and recited appropriate praises. Shiva spoke to him, all of you Vaishnavas are dear to me. Your discussion on devotional service has pleased me. Ask whom, and I'll grant it. There's nothing I will not give to the Vaishnavas. And Vishnu Swami offered his dandavas, and filled with ecstatic love, he said, give us this one gift, that henceforth we will perfect the sampradaya, teaching devotional service. In great bliss, Rudra consented and named the sampradaya after himself, Rudra Sampradaya. Thus, Vishnu Swami Sampradaya is called the Rudra Sampradaya. With the mercy of Rudra, Vishnu Swami stayed here and worshipped Gaurachandra with the desire to attain love of God. Gaurachandra appeared to him in a dream and said, by Rudra's mercy, you have become my devotee. You have fortune to attain the treasure of bhakti in our dream. Now go out and preach the philosophy of Shuddha Advaita, purified monism. The time of my appearance on earth will soon come. At that time, you will appear in the form of Sri Balabhadra. You'll meet me in Puri, and you'll perfect your sampradaya when you go to Mahavan. So, here, explain that Sri Vishnu Swami is the Acharya of Rudra Sampradaya, and he's preaching Shuddha Advait, purified monism. Very similar, that there's that one Supreme Master's truth. Advaitian Parasattva. But that Advaitian Parasattva, then he has his potencies that are eternally there. So though he is the one as the truth, but still he has his Maya Shakti, his Jeev Shakti, and Chit Shakti. Here there's no mention of, I don't see any mention of limited here. One time, some Brahmin devotees of Shiva worshipped him by offering the leaves of his favorite tree, the Bale tree for a fortnight's duration. Shiva was pleased with the Brahmanas and gave them Krishna Bhakti. Among those worshippers was Nipatitya, who had been very attentive in worship of Shiva. She spoke to him. At the edge of this village is a sacred pale forest. Within that forest, the four Kumaras are sitting in meditation. By their mercy, you will receive transcendental knowledge. They are your gurus. By serving them, you will receive all that is of value. Praise them, Lord Shiva is prepared. Nipatitya, he searched and found that place. On an attractive platform in the forest near Shiv, he saw the four brothers, Sanatan, and Sanat Kumar, sitting unseen by others. They were young, naked, and noble in character. The Baba cried out in excitement, Hare Krishna! Hare Krishna! On hearing the holy name, the Kumara's meditation broke. They opened their eyes, and they saw before them an ideal Vaishnava. Satisfied by this sight, one after another, they embraced Nipatitya. Who are you, they asked? Why have you come here? We'll certainly fulfill your prayers. Nipatitya offered his obeisances and humbly introduced himself. Sanat Kumar smiled and said, Know that Kali Yuga would be very troublesome. The all merciful Supreme Lord decided to propagate devotional service. He empowered poor men with devotional service and sent them into the world to preach. Ramanuj, Madhva, and Vishnuswami. All three of these men, you are the fourth of these great devotees. Sri Lakshmi accepted Ramanuj. Lord Brahma accepted Madhvacharya. Rudra accepted Vishnuswami. And we, the four Kumaras meeting today, have the good fortune to teach you. This is our intention. Previously, we were engaged in meditation on Brahman, but by the Lord's mercy, that simple act has gone away. Now that I know the sweet taste of pure devotional service, I have written one book named Sanat Kumar Samhita. You should receive initiation into his teaching. See this guru's mercy. This wise Nibhaka quickly took his bath in the Ganges and returned. He offered obeisances and humbly said, O deliverer of the fallen, please deliver this low rascal. The four brothers gave him the Radha Krishna mantra and instructed him how to worship Radha and Krishna still. Repentance of great love called Bhagavan. Having obtained that mantra, Nipatitya resided in this sacred place and worshipped according to the instructions of the Sita. Radha and Krishna bestowed their mercy by appearing before Nimbaka, lighting up all directions and gently smiling. They said, You are very fortunate. You have performed sadhana in Navadvipa, our dear abode. Here, we take on one form as a son of Sati Devi. While saying this, they combine, Radha Krishna combined in one form as Sachinandan Gaura Hari. Sachinandan Gaura Hari Ki. Nipatitya, he was astounded. On seeing that form, and exclaimed, Never have I seen or heard such a remarkable form anywhere. Mahaprabhu said, Please keep this form secret now. Just preach Krishna Bhakti and the pastimes of Radha Krishna, for I am very happy in those pastimes. When I appear in Gauranga, I will enjoy educational pastimes. At that time, you will take birth in Kashmir and tour India as a champion dweller out to defeat all opponents. Your name will be Keshava Kashmiri, and you will be celebrated everywhere with your great learning. While wandering the tour, you will come to Mayapur. The learned scholars of Nasi will flee when they hear your name, but I'll be intoxicated with learning and take pleasure in defeating you. By the mercy of Sarasvati, you'll realize my identity, give up your pride, and take shelter of me. Then I'll give you the gift of bhakti and send you out to preach devotional service again. So you can satisfy me now by preaching the philosophy of grace or grace of God, holiness and humility, keeping my identity secret. So this philosophy, grace and grace of us, it is defined with the word slavavik. Slavavik, grace and grace of us. Means that there's a natural oneness and difference. The example is given that this body is one. But within this body we have the hands, we have the legs, we have the nose, the ears, the different components that make up the body. So the body is one, but then the different limbs of the body, they're also, you can say, they're naturally one and different from the body. So, in a nutshell, this is Slavavik, great Advaita Vedanta. And then Lord Shiva also, he came here. And he was also worshipping the Lord. And Satchitananda Swarahari appeared to him. And he forbade him that you do not preach this philosophy, your philosophy of monism. You do not preach it. Shankaracharya came here and he was worshiping the Lord. He said, you do not preach here. But he ordered him to leave this place, and Shankaracharya then he traveled throughout India and then he preached his philosophy of monism. So we can see that Shankaracharya, Sri Ramanujacharya, Madhvacharya, Sri Vishnu Swami, also Nisabhitya, all they're working under the guidance of Satyananda Swarahari. So we see that there's a divine plan where the acharyas are presenting different aspects of the philosophy. And when Chaitanya Mahaprabhu appeared, then he presented the culmination and the perfect completion in Achintya-Bhed-Abhed-Tattva-Siddhanta, where he stressed the difference, the four acharyas. They deal with Vastu, Parinambad. That Vastu, the Supreme Lord, that he's undergoing transformation. But Sri Chaitanya Mahaprabhu, through Sri Najib Goswami, he's a great Shakti Parinambad. That you have that Supreme Lord, and he has his Shakti, Shiv Shakti, Maya Shakti, and Jiva Shakti. So, the Supreme Lord, he's not transforming, but his Shakti is are transforming from Maya Shakti and coming to the pure cosmic manifestation with all its variegatedness. From Jiva Shakti are coming to living entities, us, and from Chit Shakti to the transcendental world. So, in this way, whatever was incomplete in the different philosophies of Sri Ramanujacharya, Madhvacharya, Vishnu Swami, and Nisabhitya, then that was completed and presented by Sri Chaitanya Mahaprabhu, especially through Sri Najib Goswami and his followers. So, also time is running, but also here is Virjoyaka. That is explained that Sri Chaitanya Mahaprabhu, Nimai, he performed his youthful pastimes in Navadvip and initially he was playing the role of a pundit. Then he went to Gaya to perform oblations for his father. And then he met Ishwara Puripad. Upon meeting Ishwara Puripad, he received Harinam and Diksha. And when he came back, now he was no longer Nimai Pandit, but now Babu Nimai. He was constantly absorbed in chanting the holy names with his associates. He was with Srivast Thakur, Advaita Acharya, Lord Nityananda, multitude of devotees. And in this way, they were going from island to island, engaged in Harinam Sankirtan. Very, very, very beautiful Harinam Sankirtan. Let me hear when Krishna, he would go into Vrindavan forest and he would play his flute. Then so sweet that all the residents of Vrindavan forest, that they would be transformed. That when Krishna would play his flute, all the living entities, their whole mood would change. That the trees, they would start to sway. That everything, everybody would completely change. So I have been ordered to finish. I wanted to go to Sanyas Lila, but they're my seniors and I cannot disobey them. So I think that later on tonight,
okay, horrible. So this is the end for the will be light around 5:30 New York time in the morning. 5:30 around.
Your call is disconnected.